ওই টেবিলটা রেখে দাও,
ওইটা ওকে আছে তো খালি রেখে দাও নিয়ে।
এবং তার স্বধামে প্রত্যাবর্তন করলেন, ধর্ম এবং জ্ঞান সহ নিয়ে গেলেন। সেখানে প্রশ্ন করা হয়েছে, নৈমিষারণ্যের ঋষিরা প্রশ্ন করেছেন যে ভগবান যখন ধর্ম এবং জ্ঞান সহ তার ধামে প্রত্যাবর্তন করলেন, তো এই কলিযুগের মানুষ কাকে আশ্রয় করে তার ধর্ম জ্ঞান লাভ করবে? তো সেখানে ভাগবতে প্রথম স্কন্ধে বলা হয়েছে, সুত গোস্বামী বর্ণনা করেছেন যে এই কলিযুগে ভগবান শ্রীমদ ভাগবত পুরাণ রূপে কলিযুগের যে নষ্টদৃশা ভগবত চক্ষুহীন অন্ধ ব্যক্তিকে সে ভগবত চক্ষু প্রদান করবে। অর্ক মানে সূর্য, পুরাণ অর্ক, পুরাণ সূর্য হচ্ছে শ্রীমদ ভাগবত, তা এই কলিযুগে অবতরণ করবেন। আর যে ভাগবত হচ্ছেন সাক্ষাৎ ভগবান, শ্রীহরি ভাগবত রূপে, গ্রন্থ ভাগবত রূপে প্রকট হবেন, ধর্ম জ্ঞানাদি সহ অধুনা পুরাণ অর্ক উদিত। তো পুরাণ সূর্য, তো অন্ধকারটা চলে যাবে সূর্যের উদয়ে, ঠিক তেমনি জীবের হৃদয়ের অন্ধকার অজ্ঞানতা যাবে যখন এই শ্রীমদ ভাগবত সূর্যের আশ্রয় গ্রহণ করবে, আর শ্রীমদ ভাগবতে প্রেমভক্তি লাভ করতে পারবে। তো সেজন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভু সেই স্বয়ং কৃষ্ণ বলরাম তারা এই কলিযুগে আসলেন নিতায় গৌর রূপে। নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরাম, আদি গুরু, ভক্তির বল দিতে আসেন, নিত্যানন্দ, নিত্য আনন্দ দান করতে এসছেন। আমরা সকালে আনন্দ চাই, তো সেজন্য সদ্গুরু সে আনন্দ দান করেন, তাই নিত্যানন্দ রূপে আদিগুরু তিনি। নিত্যানন্দ প্রভু হচ্ছেন আদিগুরু বলরাম, তিনি এই কলিযুগে জীবের হৃদয়ে নিত্য আনন্দ প্রদান করতে এলেন, তাই নিত্যানন্দ প্রভু থেকে সব গুরুতত্ত্ব আসছে। আর কৃষ্ণ তিনি গৌরাঙ্গ রূপে এলেন, সে নিতায় গৌর, শ্রীকৃষ্ণ চৈতন্য আর প্রভু নিত্যানন্দ, যাহার প্রকাশে সর্বজগত আনন্দ, যাদের প্রকাশে এই জগতে আনন্দে বিভোর হয়ে গেল। তো সে আনন্দ কিভাবে আসছে? না, যখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু দুই ভাগবতের সঙ্গ প্রদান করলেন, তো সে যেন গ্রন্থ ভাগবত হরি গ্রন্থ ভাগবত রূপে আর ব্যক্তি ভাগবত জীবন্ত শাস্ত্র রূপে গুরুদেব ব্যক্তি ভাগবত বৈষ্ণব তারা হচ্ছেন ব্যক্তি ভাগবত জীবন্ত ভাগবত, যার আনুগত্যে এই গ্রন্থ ভাগবত শ্রবণ কীর্তন করতে হয়। তো সেজন্য গুরুদেব হচ্ছেন ভগবানের প্রিয় প্রতিনিধি, তিনি জীবন্ত শাস্ত্র, আমরা এই শাস্ত্র শ্রবণ করব গুরুর মাধ্যমে, ভাগবত শ্রবণ করব গুরুর মাধ্যমে। সেই জন্য শাস্ত্র বলে যাহ ভাগবত পড়ো বৈষ্ণবের স্থানে, তো সেই ব্যক্তি ভাগবতের কাছে গিয়ে ভাগবত শ্রবণ করতে হয়। তাই আজকে সেই ব্যক্তি ভাগবত ভক্তিবিনোদ ঠাকুরের শুভ আবির্ভাব দিবস, যিনি মহান আচার্য, যদিও উনি এই জড়জগতে আবির্ভূত হয়ে সাধারণ বদ্ধজীবের মতো লীলা প্রদর্শন করেছেন, তিনি চাকরি করেছেন, ব্রিটিশের আমলে ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছেন বিভিন্ন স্থানে, প্রথমে থেকে তিনি স্কুলে শিক্ষকতা করেছেন, পরবর্তীকালে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট হয়েছেন, এবং পুরীতেও জগন্নাথদেব তার সেবা গ্রহণের জন্য তাকে আকর্ষণ করেছিলেন, এবং পুরীতে গিয়ে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট রূপে জগন্নাথের সমস্ত সেবা গ্রহণ করেছিলেন। তখনও তিনি ভক্তিবিনোদ ঠাকুর গৃহস্থ লীলা করছেন, তখন তিনি দীক্ষাও গ্রহণ করেননি, তবুও জগন্নাথের সেবা গ্রহণ করছেন। এত বড় মহান, আসলে উনি নিত্য সিদ্ধ পুরুষ, যদিও তার দীক্ষা গ্রহণের কোনো প্রয়োজন নেই, তবুও তিনি পরবর্তীকালে দীক্ষা গ্রহণ করেছেন। ওখানে উনি যখন চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, শ্রীমদ ভাগবত গ্রন্থ আদি উনি অনুসন্ধান করে লাভ করলেন এবং সেগুলি সব ব্যাখ্যা করতে লাগলেন, আর সেখানে মহান মহান ভক্তদের সম্মিলন করে এই গীতা ভাগবত চৈতন্য চরিতামৃতের কথা আলোচনা করতে লাগলেন, কোথায়, পুরীতে, যখন তিনি ব্রিটিশের সময় ডেপুটি ম্যাজিস্ট্রেট। সে সময় একজন সিদ্ধ রঘুনাথ দাস বাবাজি ছিলেন, তো অন্যান্য মহান বৈষ্ণবরা আসতেন সেই সভাতে, কিন্তু উনি আসতেন না। সিদ্ধ রঘুনাথ দাস বাবাজি, উনি একজন মহান বৈষ্ণব, উনি আসতেন না কেন, না যেখানে ভক্তিবিনোদ ঠাকুর দীক্ষা গ্রহণ করেননি তিনি এই সমস্ত আয়োজন করছেন এই সমস্ত সভার, এই জন্য উনি আসতেন না। ওনার গলায় মালা নেই, কপালে তিলক নেই, এই জন্য সেই সিদ্ধ রঘুনাথ দাস বাবাজি মহারাজ, তিনি মহান আচার্য বৈষ্ণব হয়েও তিনি ভক্তিবিনোদ ঠাকুরকে বুঝতে পারতেন না, যে ইনি নিত্য সিদ্ধ, ওনার কোনো গলা মালা তিলকের প্রয়োজন নেই, সেটা উনি বুঝতে পারতেন না। অন্যান্য বৈষ্ণবেরা এসে শ্রবণ করতেন, সাধুসঙ্গ করতেন, কিন্তু উনি আসতেন না। তো একদিন জগন্নাথ দাস, সরি, শ্রী জগন্নাথ মহাপ্রভু, জগন্নাথ দেব, স্বয়ং জগন্নাথ কৃষ্ণ অভিন্ন জগন্নাথ নীলাচলে বাস করছেন দারু ব্রহ্মরূপে, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী। তো জগন্নাথ সেই সিদ্ধ রঘুনাথ দাস বাবাজিকে স্বপ্নে আদেশ দিলেন, কখন আদেশ দিলেন, না এই সিদ্ধ রঘুনাথ দাস বাবাজি, এই ভক্তিবিনোদ ঠাকুর, তার আগের নাম ছিল কেদারনাথ দত্ত, তো না চরণে অপরাধ হওয়ার ফলে, এই যে তিলক নেই, মালা নেই, সমালোচনা করার ফলে তার একটা দুরারোগ্য ব্যাধি হয়েছিল, কার, সিদ্ধ রঘুনাথ দাস বাবাজি, খুব বিরাট একটা ব্যাধি হয়ে যায়, কিছুতেই আর সেই ব্যাধি মুক্ত হতে পারেন না। তো তাই জগন্নাথ দেব একদিন স্বপ্নে আদেশ করলেন যে তোমার এই কেদারনাথ দত্তের চরণে অপরাধ হয়েছে, তুমি তাকে মালা নেই তিলক নেই বলে যে সমালোচনা করেছো, ও নিত্য সিদ্ধ পুরুষ, অতএব তুমি তার চরণে অপরাধ করার দরুন তোমার এই দুরারোগ্য ব্যাধি, এর থেকে মুক্ত হতে গেলে তার কাছে গিয়ে ক্ষমা চাইতে হবে। তো সেই সিদ্ধ রঘুনাথ দাস বাবাজি মহারাজ, তিনি এই স্বপ্নে জগন্নাথের কথা জানতে পেরে, ভক্তিবিনোদ ঠাকুর কেদারনাথ দত্ত আগের নাম ছিল, তো তার কাছে এসে বললেন, ক্ষমা চাইলেন যে আমার তোমার চরণে অপরাধ হয়েছে, তোমার গলায় মালা নেই এবং তোমার কপালে তিলক নেই, এইটাই আমি সমালোচনা করেছি, তাই আমি এই দুরারোগ্যে কষ্ট পাচ্ছিলাম, জগন্নাথের কৃপায় আমি জানতে পেরেছি, তাই তোমার চরণে আমার অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা করো। তো ভক্তিবিনোদ ঠাকুর হেসে তিনি সেই বাবাজি মহারাজের প্রশংসা করলেন, না আসলে আপনি আমার সমালোচনা করেছেন ঠিকই, যে আমি কণ্ঠে মালা ধারণ করিনি, তিলক করিনি, কিন্তু আমি তো দীক্ষা গ্রহণ করিনি, দীক্ষা গ্রহণের পূর্বে আমি কেমন করে তিলক করব, কণ্ঠিমালা করব, এ তো গুরুদেব প্রদান করেন, গুরুদেব প্রদান না করলে আমি কি করে করব, কি মালা পরব, কি তিলক পরব, তো গুরু থেকেই তো এটি আদিষ্ট হয়ে আমি পড়তে পারি, এখনো শ্রী চৈতন্য মহাপ্রভু জগন্নাথ দেব আমাকে কৃপা করেন নাই যে সদ্গুরু আমি এখনো লাভ করতে পারিনি, তাই আমি কণ্ঠিমালা তিলক করি নাই, তা আমায় ক্ষমা করবেন, এখনো আমি দীক্ষাপ্রাপ্ত হইনি, সেই জন্য দীক্ষার পূর্বে তিলক মালা অনেক সময় পরে না, যখন দীক্ষা হয় বা গুরুর আদেশে আবার অনেক সময় পরে, সেজন্য আমরা শ্রীগুরু চরণাশ্রয় করি, অভ্যাস করি, তখন দীক্ষার সময়ও কণ্ঠে মালা দেওয়া হয়, তিলক করতে বলা হয়, গুরুর আদেশে সেটি সাধিত হয়ে থাকে। সেজন্য দীক্ষার সময় সবাইকে নতুন তুলসী মালা দেওয়া হয়। আগে যদিও আমরা মালা পড়ি, গুরু মহারাজ একবার বলছিলেন যারা তুলসী মালা নিজে থেকে চেয়ে ভক্তদের থেকে পড়বে তাতে তারা শীঘ্রই ভক্তি যুগে আগিয়ে যেতে পারে। আর জোর করে কাউকে তুলসী মালা তিলক ইত্যাদি জোর করে পড়াবে না। যখন সে দীক্ষা প্রাপ্ত হবে তখন সে তো পড়বে, কিন্তু তার আগে পড়াবে না। কিন্তু কেউ যদি নিজে ইচ্ছায় সাধুসঙ্গ করে বুঝতে পারে যে এগুলি পড়া উচিত তিলক মালা, সে যদি চেয়ে নেয় তাহলে ভক্তরা তাকে এটি প্রদান করতে পারে, তাহলে সে শীঘ্রই তাড়াতাড়ি ভক্তি জীবনে আরো আগিয়ে যেতে পারবে। আর পরে দীক্ষা গ্রহণের সময়ও সে আবার এরকম নূতন মালা গুরু প্রদত্ত তুলসী মালা লাভ করবে, তিলক লাভ করবে, এবং সঙ্গে সঙ্গে জপমালাও তুলসী জপমালাও গুরুদেব প্রদান করবেন। এবং সেখানে আগে গুরু আশ্রয়ে সাধু সঙ্গে হরিনাম করে ভক্তিবিনোদ ঠাকুর তিনি বললেন যে আমি দীক্ষা প্রাপ্ত হইনি, কিন্তু শাস্ত্র থেকে জানতে পেরেছি হরিনাম হচ্ছে শ্রেয় বস্তু, আমি মালাতে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই মন্ত্র আমি জপ করে থাকি, কিন্তু তুলসী মালা আর তিলক ধারণ করিনি যেহেতু আমি দীক্ষা প্রাপ্ত হইনি। সেজন্য হরিনাম দীক্ষার আগে যে কোনো ব্যক্তি করতে পারে। এই ষোলো নাম বত্রিশ অক্ষরাত্মক এই মহামন্ত্র দীক্ষার পূর্বেও যে কেউ করতে পারে, দীক্ষা পুরশ্চর্যা বিধি না করে অপেক্ষা শাস্ত্রে বলছেন হরিনাম সে সবাইকে মুক্ত করতে পারে, জপ করতে পারে, কিন্তু গুরু থেকে আদিষ্ট হয়ে তিলক এবং মালা পরিধান করা হয়। আর তার আগে সাধু সঙ্গে যখন কেউ জানে তখন সে যে প্রার্থনা করে ভক্তদের থেকে সেটি সে গ্রহণ করতে পারে। এটা আমরা ইস্কন ভক্তদের এভাবে আমরা শিখাই, কেউ যদি চায় তখন জোর করে কোনোদিন তুলসী মালা পরাবেন না। কখনো কখনো লোক মাছ মাংস খায় তাহলে জোর করে তুলসী মালা দিবেন না। সে যদি চেয়ে নেবে মাছ মাংস খাওয়ার লোক, আমি তিলক পরবো আমি তুলসী মালা পরবো, তখন তাকে দিবেন, তাহলে সে তাড়াতাড়ি মৎস্য মাংস ভোজন থেকে মুক্ত হয়ে যাবে এবং দীক্ষার জন্য সে আরো আগিয়ে আসবে তাড়াতাড়ি। এটা আপনারা প্রচার করছেন, এটা মনে রাখবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো ভক্তিবিনোদ ঠাকুরের অনেক মহিমা আছে, উনি যে একজন শুদ্ধ ভক্ত, জানি না আপনাদের আওরঙ্গাবাদে বলেছিলাম কিনা, এটা ভূতের কাহিনী বলেছিলাম বলিনি, হ্যাঁ শুনবেন তো বলি তাহলে। ভক্তিবিনোদ ঠাকুর কলকাতাতে ছিলেন, তো ওনার ছেলে বিমলা প্রসাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, যিনি আমাদের প্রভুপাদের গুরুদেব, তখন উনি ছোট্ট পড়াশোনা করতেন। এক সময় কলকাতা থেকে ভক্তিবিনোদ ঠাকুর এই বিমলা প্রসাদকে নিয়ে তিনি গিয়েছিলেন কুলিন গ্রামে, বর্ধমান জেলায় কুলিন গ্রাম আছে, তো সেই কুলিন গ্রামে গেলেন। কুলিন গ্রামে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেছে, তো যখন তিনি প্রবেশ করছেন অমনি একজন গ্রামবাসী এসে তাকে বললেন যে আপনি কোথায় যাবেন, এখন সন্ধ্যা হয়ে গেছে। না আমি এসেছি কলিন গ্রামে, মহাপ্রভুর অনেক প্রিয় ভক্ত রয়েছেন, তাদের শ্রীপাঠ রয়েছে, আমি এখানে দর্শন করতে আসছি, এখানে হরিদাস ঠাকুর এসেছেন ভজন করেছেন, তাই আমি এই ধামের অনেক মাহাত্ম্য আছে এই কলিন গ্রামে, এখানে মহাপ্রভুর প্রিয় ভক্তরা জীবনযাপন করেছেন, তাই তাদের শ্রীপাঠ বলে আমি দর্শন করতে এসেছি। তাই সেই গ্রামবাসী বললেন যে এখন তো সন্ধ্যা হয়ে গেছে, মন্দিরগুলি বন্ধ হয়ে গেছে, আপনি আজ এই গ্রামের প্রথমে যে মন্দিরটা আছে এখানে আজকে রাত্রি যাপন করুন, তারপরে আপনি ভিতরে কুলিন গ্রামের ভিতরে গিয়ে শ্রীপাঠ দর্শন আগামীকাল করবেন। তো ভক্তিবিনোদ ঠাকুর সেই সন্ধ্যাবেলা ওই মন্দিরে কেউ বাস করত না, সেই কলিন গ্রামে ঢোকার আগেই একটা মন্দির ছিল, তো তখন ভক্তিবিনোদ ঠাকুর তার ছেলেকে নিয়ে এই মন্দিরের মধ্যে ঢুকলেন এবং সেখানে যখন রাত্রি যাপন করছেন, বিশ্রাম করতে যাচ্ছেন, অমনি কেউ ইট পাটকেল সব ছুটছে, পাথর ইট পাটকেল এসব সেই মন্দিরের উপরে ছুটছে, শব্দ করছে। তো ভক্তিবিনোদ ঠাকুর উনি বুঝতে পারলেন নিশ্চয়ই এখানে কোনো ভূতের কাজ হচ্ছে, ইট পাটকেল ছুটছে এই মন্দিরের ভিতরে, অথচ সেখানে এই মন্দিরে কেউ থাকতো না। তো ভক্তিবিনোদ ঠাকুর তখন বুঝতে পারলেন, তখন উনি কি করলেন না, জপমালা নিয়ে উচ্চৈস্বরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এভাবে হরিনাম উচ্চস্বরে জপমালাতে জপ করতে লাগলেন। অমনি ওই ইট পাটকেল যে পড়ছিল জুড়ে জুড়ে, আস্তে আস্তে আর বন্ধ হয়ে গেল, আর পড়ছে না। জয় ভক্তিবিনোদ ঠাকুর কি। তো ভক্তিবিনোদ ঠাকুরের এই নাম, শুদ্ধ নামের প্রভাবে শুদ্ধ ভক্তের নাম শ্রবণ করে ওই ভূত আর এই উৎপাত থেকে মুক্ত হয়ে গেল। আসলে এই ভূত কি ছিল, একজন ওই মঠাধীশ, এই মঠের একজন সন্ন্যাসী, তিনি পাপকর্ম করতেন, আর যদিও তিনি নাম করতেন কিন্তু প্রচুর পাপকর্ম করতেন মঠে থেকে, তাই জন্য উনি ভূত হয়ে গেছেন, শুদ্ধ নাম তার হতো না। অনেক অন্যায় পাপকর্ম করতেন ওই মঠের অধিকারী যিনি ছিলেন সন্ন্যাসী সাধু একজন। তখন ভক্তিবিনোদ ঠাকুর উনি জানতেন না, উনি ভাবলেন কোনো কেউ ভূত এখানে এসে এটা করছে। তো ভক্তিবিনোদ ঠাকুর তার পরদিন সেদিন রাত্রে বিশ্রাম করলেন, আর কোনো ইট পাটকেল পড়ল না। ভালো করে বিশ্রাম করার পরে সকালবেলা উঠে স্নান আনিং করে তিনি ভোরবেলায় শ্রীপার দর্শনের জন্য গমন করলেন। যখন কুলিন গ্রামের ভিতরে প্রবেশ করেছেন, অমনি একটা লোক ভোরবেলায় ওখানে এসে উপস্থিত হয়েছে। সঙ্গে সঙ্গে ভক্তিবিনোদ ঠাকুরকে দেখে বলছে, আপনি কে, কোথা থেকে এসছেন, কোথায় যাবেন? তো ভক্তিবিনোদ ঠাকুর নিজে বললেন, আমি হচ্ছি কেদারনাথ দত্ত, আমার নাম ভক্তিবিনোদ ঠাকুর। তো ওরা আগে নাম শুনেছিল ভক্তিবিনোদ ঠাকুরের। হ্যাঁ, তো এখানে কোথায় যাবেন? না, আমি কুলিন গ্রামে শ্রীপার দর্শনে এসেছি। তো এত ভোরে এলেন, রাত্রে কোথায় ছিলেন? যে না, আপনাদের কুলিন গ্রামে ঢোকার আগে একটা মন্দির ছিল, আপনার একজন গ্রামের লোক আমাকে ওই মন্দিরে রাত্রি যাপন করতে বলেছিলেন, তা আমি ওখানে রাত্রি যাপন করেছিলাম। তো আপনি ঘুমালেন কি করে? ওখানে তো কেউ থাকতে পারে না, কেউ ঘুমাতে পারে না। বলছে কেন? না, ওখানে ভূত আছে, ইট পাটকেল ছুড়ে কেউ ওখানে যেতে পারে না, সন্ধ্যা হয়ে গেলে ওই রাস্তা দিয়ে কেউ যায় না, আপনি থাকলেন কি করে? বলছে কেন, আমি তো সেখানে ছিলাম রাত্রি যাপন, তো ইট পাটকেল পড়েনি। বলছে হ্যাঁ, আমি যখন রাত্রি বিশ্রাম করতে যাচ্ছি তখন ইট পাটকেল পড়ছিল প্রচুর পরিমাণে, তা আপনি থাকলেন কি করে? বলছে কেন, আমি তখন আমার ছেলেকে নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চৈস্বরে জপ করতে লাগলাম, তো কিছু সময় জপ করার পর আর এই ইট পাটকেল পড়ে না, তখন আরামে আমি সেখানে বিশ্রাম করেছি, কিছু অসুবিধা হয়নি, ও তাই নাকি? বলছে হ্যাঁ। তখন ওই গ্রামের লোকটি বলছে, ওই মঠের মঠাধ্যক্ষ একজন সন্ন্যাসী সাধু বাবা ছিলেন, হ্যাঁ, যিনি অনেক পাপকর্ম করতেন। আচ্ছা, আমার প্রশ্ন, উনি ভূত হয়ে গিয়ে যতদিন থেকে মারা গেলেন তারপর থেকে এখানে আর কেউ যায় না, উনি ভূত হয়ে এই মঠে থাকেন, ইট পাটকেল মারেন, কেউ থাকতে পারে না। তো আমার একটা প্রশ্ন ওনাকে জিজ্ঞাসা করছে ভক্তিবিনোদ ঠাকুরকে, ওই লোকটি যে ইনি তো সাধু ছিলেন, হরিনাম করতেন, সন্ন্যাসী ছিলেন, উনি কেন ভূত হয়ে গেলেন? আর এই সাধু বাবা কি করে ভূত থেকে মুক্ত হবেন? আমরা এটা জানতে আমি জানতে চাই। তো ভক্তিবিনোদ ঠাকুর তখন বললেন যে ইনি প্রচুর পাপকর্ম করতেন, বোঝা যাচ্ছে সন্ন্যাসীর বেশ ছিল বটে, হরিনাম করতেন বটে, কিন্তু হরিনাম ঠিক শুদ্ধ হতো না, নাম অক্ষরেই শুধু বেরোতো কিন্তু শুদ্ধ নাম হতো না, যার ফল ধরুন তিনি নামের কোনো প্রভাব লাভ করতে পারেননি। এই জন্য আর পাপকর্মও করতেন সন্ন্যাসী হয়ে, যার ফলে উনি ভূত হয়ে এই মঠের প্রতি যেহেতু আসক্তি ছিল, তো এখানে কাউকে আর বাস করতে দিতে চায় না, ইট পাটকেল ছুটতে থাকে। তখন উনি সেই গ্রামের লোক জিজ্ঞাসা করলেন, তাহলে এই সাধু বাবা কি করে মুক্ত হবে এই ভূত শরীর থেকে? কারণ ভক্তিম ঠাকুর বললেন, যদি কোন শুদ্ধ ভক্তের মুখে এই ভূত হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই মহামন্ত্র শ্রবণ করে, তাহলে সে মুক্ত হয়ে যাবে। তো এইটুকু বললেন ভক্তিম ঠাকুর। তারপরে শ্রীপাদ দর্শন করে তিনি ফিরে গেলেন কলকাতা। তো তারপরের দিন লোকেরা আর দেখতে শুনতে পায় না, ইট পাটকেল ছুটতে দেখে না, আর শব্দ শোনা যায় না ওই গ্রামে ওই মধ্যে। তখন ওই লোক সব গ্রামবাসীদের বলে, দেখো গতকাল ভক্তিবিনু ঠাকুর এই বাড়িতে ছিলেন মন্দিরে, তিনি এরকম একটা কথা বলেছিলেন, আমি তাকে প্রশ্ন করেছিলাম। তখন গ্রামবাসী একজাতে জোট হয়ে, তাহলে আমরা ভক্তিবিনু ঠাকুরের নাম শুনেছিলাম কিন্তু আমার সৌভাগ্য হয়েছিল তার দর্শনে। তো ওনাকে প্রশ্ন করেছিলাম যে এই সাধু ভূত হয়ে গেছে কি করে মুক্ত হবে। উনি বলেছিলেন, কোন শুদ্ধ বৈষ্ণবের মুখে হরিনাম শুনলে এই ভূত মুক্ত হয়ে যাবে। তো এখন দেখো আজ থেকে আর কোনো ইট পাটকেল পড়ছে না, তার মানে এই সন্ন্যাসী মুক্ত হয়ে গেছেন। তার মানে ভক্তিবিনু ঠাকুর শুদ্ধ ভক্ত, তিনি বলেছিলেন যে রাত্রিবেলা উনি হরিনাম করেছিলেন যার ফলে আর ভূত কোনো উপদ্রব করেননি। তার মানে আমরা বুঝতে পারছি ভক্তিবিনু ঠাকুর হচ্ছেন শুদ্ধ বৈষ্ণব, যার মুখে হরিনাম শুনে এই সন্ন্যাসী ভূত হয়েছিল সে মুক্ত হয়ে শুদ্ধ গতি লাভ করেছে, তার উদ্ধগতি হয়েছে। জয় ভক্তিবিনু ঠাকুর কি সেভাবে ভক্তিবিনু ঠাকুর হরিনামের দ্বারা এক ভূতকেও পবিত্র করে তুলেছিলেন। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। তো আপনারা আজকে এই কানায় নাকশলায় উপস্থিত হয়েছেন মহান ভাগ্যবান, কেন এটা গুপ্ত বৃন্দাবন ধাম, এখানে স্বয়ং মহাপ্রভু এসেছেন, আর এখানে স্বয়ং রাধা কৃষ্ণ কানাই এখানে দ্বাপর যুগে এসেছিলেন। যখন কৃষ্ণ রাসলীলা করলেন, রাসলীলা করে তিনি রাধারানীকে নিয়ে অন্তর্ধান করলেন, আর সেখানে যখনই তিনি অন্তর্ধান করেছিলেন এই স্থানে রাধারানীকে নিয়ে তিনি নৃত্য করেছিলেন। এই জন্য এখানে কানাই নাটশালা মানে নৃত্যশালা, জয় কানাই নাটশালা কি। তো এখানে রাসলীলা করে যখন রাধারানীকে নিয়ে তিনি অন্তর্ধান হয়েছিলেন, তো এই জায়গাতে নৃত্য করেছিলেন। শোনা যায় যে এখানে রাধা কৃষ্ণের চরণ যুগল এখানে রয়েছে, সেই চরণ আপনারা দর্শন করছেন, সে তখন থেকে এখানে রয়েছে। আর এটি মহাপ্রভু তিনি রাধাকৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু এখানে এসেছিলেন, এই কানাই নাটশালা তিনি এসেছিলেন গয়াতে পিণ্ডদান করতে, আর এই কানাই নাটশালাতে এসেছিলেন। তিনি এখানে গয়ায় পিণ্ডদান করেছিলেন, দিয়ে এখানে এসে অবস্থান করলেন, আর এখানে সমস্ত কৃষ্ণ লীলা স্থান তিনি দেখলেন, কৃষ্ণের বিভিন্ন লীলা স্থলী বিভিন্ন রকম লীলা এখানে হয়েছে, তিনি সব রকম লীলা মহাপ্রভু দেখলেন। মহাপ্রভু স্বয়ং ভগবান রাধাকৃষ্ণ মিলিত তনু, তিনি ভক্তভাব অঙ্গীকার করেছেন আমাদের মতো বদ্ধজীবকে মুক্ত করতে, এবং এই কানাই নাটশালার মাহাত্ম্য প্রকাশ করার জন্য তিনি কৃষ্ণই নিজে দেখাচ্ছেন যে এখানে এই লীলা এই স্থানের মাহাত্ম্য। তিনি যখন এখানে এসেছিলেন মহাপ্রভু এই কৃষ্ণকে দর্শন করেছিলেন, সে কথা চৈতন্য ভাগবতে বর্ণনা আছে। এই কথাটা মহাপ্রভু কখন বললেন যে তিনি কানাই নাটশালায় কৃষ্ণের দর্শন করেছিলেন, গয়া থেকে দীক্ষা নিয়ে তিনি যখন এখানে এসেছিলেন এখানে কৃষ্ণকে দর্শন করলেন, এবং তিনি যখন বাড়ি ফিরে গিয়েছিলেন, তিনি তো পূর্বে পণ্ডিত ছিলেন নিমায় পণ্ডিত, তাই না? নিমায় পণ্ডিত নামে খ্যাত ছিলেন, সবাই তাকে নিমায় পণ্ডিত, পাঠ পড়াতেন টুল খুলিয়ে, এবং দুরন্ত ছিলেন, সবাই সমস্ত পণ্ডিতরা ভয় পেত, কিন্তু অনেক বৈষ্ণবেরা তারা প্রার্থনা করত এই নিমায়ের অত মেধা, এ যদি বৈষ্ণব হতো তাহলে আমাদের বৈষ্ণব সমাজ বিরাট প্রচার হতো, এইরকম পণ্ডিত ব্যক্তি যদি বৈষ্ণব হয়ে যায় মহান ব্যক্তি, তাহলে বৈষ্ণব সমাজের একটা নাম সারা বিশ্বকে প্লাবিত করত, এরকম সবাই অন্যান্য বৈষ্ণবেরা চিন্তা করতেন ভাবতেন। তো এখানে আমরা কিছু পাঠ করব চৈতন্য ভাগবত থেকে, আজকে যেহেতু আপনারা থাকছেন তো রাত্রে, তো এখন আমরা কিছু সময় পড়বো, 6:30 আরতি হবে, তারপরে আবার আরতির পরে আবার পাঠ করব, শুনব মহাপ্রভু লীলাগুলি কিছু শ্রবণ করব। ধৈর্য রাখবেন তো সবাই, ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু নিজেকে প্রকাশ করতে চাইলেন, আসলে মহাপ্রভু কেউ চিনতে পারছিল না। তো যখন মহাপ্রভু ছিলেন নবদ্বীপ লীলা বিলাস করছিলেন, বাল্যলীলা পাণ্ডিত্য লীলা, তখন কেউ মহাপ্রভুকে বুঝতে পারতেন না। এই জন্য তিনি তাকে প্রকাশ করতে চাইছেন নিজে। আরম্ভিলা মহাপ্রভু আপন প্রকাশ, সকল ভক্তের দুঃখ হইল বিনাশ। অনেক ভক্ত সব দুঃখ করতো মহাপ্রভু সম্বন্ধে জেনে, তাদের দুঃখকে বিনাশ করলেন কখন না, যখন মহাপ্রভু তার নিজের প্রকাশ, নিজেকে প্রকাশ করলেন। কিভাবে? তিনি যে কৃষ্ণ নাম গয়া থেকে ফিরে গিয়ে ঈশ্বরপুরী থেকে দীক্ষা নিয়ে, যদিও সেই গয়াতেই কয়েকদিন অবস্থান করে, দীক্ষা মন্ত্র পেয়েই কৃষ্ণ কৃষ্ণ বলে তিনি প্রেমে বিহ্বল হয়ে যেতেন এবং সেখান থেকে আর বাড়ি ফিরবেন না, ভেবে মথুরা বৃন্দাবন দিকে যাত্রা করবেন, চলেই যাচ্ছিলেন। কয়েকদিন থাকলেন ঈশ্বরপুরীর সাথে দীক্ষা নিয়ে, কেবল দীক্ষা মন্ত্র জপ করতে লাগলেন, কৃষ্ণ মন্ত্র করতে করতে প্রেমে বিহ্বল হতেন এবং বৃন্দাবনে লালসা হয়েছে যাওয়ার, মথুরা দর্শন করা, সেখানে বৃন্দাবনে মহাকৃষ্ণের লীলা দর্শন করবেন, এই ভাবনা নিয়ে চলতে লেগেছিলেন। কিন্তু দৈববাণী হয়েছিল, না না, এখন তোমার বৃন্দাবনে যাওয়ার সময় হয়নি, তুমি ফিরে যাও, নবদ্বীপ লীলা করো, দেখি নবদ্বীপের লীলা প্রকাশ করো। তো সেখান থেকে মহাপ্রভু আর যাননি, আবার তিনি ফিরে গেছি। তো পুরী নবদ্বীপে ফিরে গিয়ে তিনি আর যে পড়াতে যাচ্ছিলেন টোলে গিয়ে, সেখানে আর তার মন বসে না, সমস্ত পড়াতেই কৃষ্ণ, যা পড়াচ্ছেন সব কৃষ্ণ। তিনি বুঝালেন সবাইকে যে জগতের পিতা কৃষ্ণ সর্ববেদে কয়, পিতার যে ভক্তি করে সে সুপুত্র হয়, জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বা পিতৃদ্রোহী পাতকিরে জন্মে জন্মে তা। এবং মহাপ্রভু গিয়ে বুঝাচ্ছেন সচী মাতাকেও, কৃষ্ণ নামের ব্যাখ্যা করছেন যে জগতের জীবের বারবার এই গর্ভধান হয়, কেন গর্ভবাস কষ্ট, বারম্বার জন্ম মৃত্যু চক্রে ঘুরছে, জীব মাতৃগর্ভে প্রবেশ করছে, তার কারণ হচ্ছে ভগবানকে না গ্রহণ করা। সেজন্য সচী মাতা একদিন প্রসাদ খাওয়াচ্ছেন আর মহাপ্রভু তাকে কৃষ্ণ নামের কথা বলে, এই কৃষ্ণ নামই জগৎ জীবের কি করবে, কল্যাণ করবে আর সম্পূর্ণভাবে জন্ম মৃত্যু চক্র থেকে মুক্ত করবে, বারবার আর মাতৃগর্ভে তাকে প্রবেশ করতে হবে না। মহাপ্রভু অনেক কথা বলেছেন চৈতন্য ভাগবতে, মধ্য লীলাতে আপনারা পড়বেন, প্রথম অধ্যায়গুলি চৈতন্য ভাগবতের খুব সুন্দর সুন্দর কথা আছে। তো এরকম সুন্দর লীলা সেখানে বলা হয়েছে। তো অদ্বৈত আচার্য তিনি তো মহাপ্রভুকে সেই গোলক বৃন্দাবন থেকে অবতরণ করলেন, করালেন শান্তিপুরে গঙ্গা কূলে বসে, তুলসী মঞ্জরি দিয়ে শালগ্রাম পূজা করলেন আর আরাধনা করে তাকে আমন্ত্রণ জানাচ্ছিলেন। সে অদ্বৈত আচার্যকে বুঝাতে চাইলেন মহাপ্রভু, মহাপ্রভু তাকে আকর্ষণ করলেন কোথায়, এখানে তাকে দর্শন দেওয়ার জন্য প্রথমে স্বপ্ন যুগে তাকে কিছু দেখালেন। শ্রীমন মহাপ্রভু নবদ্বীপে এক সময় প্রেমাবেশে সংকীর্তন আরম্ভ করলেন, সংকীর্তন করতে লাগলেন প্রেমে, কৃষ্ণ প্রেমের সকল লক্ষণ তার দেহে প্রকাশিত হতে লাগলো, সব কৃষ্ণ প্রেমের লক্ষণগুলি প্রকাশ হচ্ছে। মহাপ্রভু বিশ্বম্বরের উক্ত প্রেম লক্ষণ সকল ভক্তগণ দর্শন করে অদ্বৈত প্রভুর কাছে গিয়ে পরমানন্দের সহিত বলতে লাগলো। সব ভক্তরা, অদ্বৈত আচার্য তো শ্রেষ্ঠ বৈষ্ণব ছিলেন, তো তার কাছে গিয়ে সবাই বলতে লাগলেন যে এবং গৌরাঙ্গের মধ্যে কৃষ্ণনাম আর তার মধ্যে এত প্রেম দেখা যাচ্ছে। ভক্তিযুগ অনুশীলনের প্রভাবে সে অদ্বৈত আচার্য প্রভু মহাশক্তিশালী ছিলেন, তিনি মহাপ্রভুর আবির্ভাব সম্পর্কে বিস্তারিত জেনেও যেন জানেন না। অদ্বৈত আচার্য সব জানতেন, মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ এসেছেন তার আবির্ভাব থেকে তিনি জানেন, কিন্তু তবু উনি কাউকে জানাতেন না। কেন, এই কৃষ্ণ মহাপ্রভু স্বয়ং যদি না জানান তাহলে উনি জানালে এটা লোকেরা হয়তো মিথ্যা ভাববে, তো সেজন্য উনি জেনেও কাউকে জানাতেন না। এইরূপ ভাব প্রকাশ করলেন। আগত ভক্তগণ মুখে মহাপ্রভুর কৃষ্ণপ্রেম বিকারের কথা শ্রবণ করে সুখী হলেও তিনি মহাপ্রভুর সম্পর্কীয় বিষয় যেন গোপন করতে চেষ্টা করলেন। তারপর অদ্বৈত প্রভু পরমাবিষ্ট হয়ে ভক্তগণকে বলতে লাগলেন, রাত্রে এক অপূর্ব স্বপ্ন দেখেছি। উনি জানেন না কিন্তু এরকম বলছেন, আমি একটা স্বপ্ন দেখেছি। শ্রীমৎ ভগবদ গীতার একটি শ্লোকের ভক্তিপর অর্থ সুনিশ্চয় করতে না পেরে অত্যন্ত দুঃখিত মনে উপবাস করে শুয়েছিলাম। বলছেন, আমি একটা শ্লোক গীতা থেকে ভক্তিপর ব্যাখ্যা করতে পারছিলাম না, তাই উপবাস করে শুয়ে পড়েছিলাম, দুঃখিত মনে উপবাস করে শুয়েছিলাম। তারপর স্বপ্নে দেখলাম একজন রূপবান পরম কারুণিক ব্যক্তি আমাকে জাগিয়ে সুমধুর কণ্ঠে বললেন, তোমার গীতা পাঠের এই শ্লোক অর্থ এইভাবে হবে, তুমি দুঃখ ত্যাগ করে ভোজন করো, আমার পূজা করো, তুমি তোমার সমস্ত অভিলষিত বিষয় লাভ করতে পারবে। তুমি সংকল্প করো, ব্রত উপবাস করো, এখন পাঠ হচ্ছে পরে করো, তো সেই স্বপ্নে তিনি কি বলছিলেন না, তুমি যে সংকল্প করেছ, ব্রত উপবাস করেছ, কৃষ্ণ কৃষ্ণ বলে আত্মস্বরে ক্রন্দন করেছ, যাকে অবতরণ করার জন্য দুবাহু তুলে প্রতিজ্ঞা করেছ, তা আজ সাফল্য মণ্ডিত হলো। আজ সেই প্রভু বিদিত যাকে অবতরণের জন্য তুমি দুবাহু তুলে আহ্বান করেছ, তোমার প্রসাদে নগরে নগরে গ্রামে গ্রামে ঘরে ঘরে সর্বত্রই অনুক্ষণ কৃষ্ণ সংকীর্তন প্রচারিত হবে। ব্রহ্মার ও দুর্লভ ভক্তিযোগ যে কৃষ্ণ প্রেম, তা এই শ্রীবাস বাড়িতে সকল বৈষ্ণবগণ অনুভব করবেন। আমি দেখ এখনই যাই, তোমার ভোজন সময় আসব। ঘুম থেকে জেগে উঠে বিশ্বম্বরকে দেখতে পেলাম, দেখতে দেখতে সে অদৃশ্য হয়ে গেল। শ্রীকৃষ্ণের লীলা রহস্য দুর্বুদ্ধ দুর্গেয় ও অত্যন্ত গূঢ় কথন, কখনো কিভাবে প্রকাশিত হয়ে কৃপা করে তা বোঝা যায় না। চৈতন্য ভাগবতে বলা হয়েছে কি, চক্ষু মেলে চাহি দেখি এই বিশ্বম্ভর, দেখিতে দেখিতে মাত্র হইলায়ন্ত, কৃষ্ণের রহস্য কিছু না পারি বুঝিতে, কোন রূপে প্রকাশ করে না তাহাতে। এক সময় পূর্বে বিশ্বরূপকে আমার সভায় ডাকতে এসে চিত্তবৃত্তি হরণ করে নিয়েছিল এই বিশ্বম্ভর। সর্বগুণে সর্ববিষয়ে ইনি সর্বশ্রেষ্ঠ, সকলে মিলে কীর্তন করে, সকলে কৃষ্ণ নামে মত্ত হও, সবাই কীর্তন করো। বিশ্বম্বর যদি সত্যিকারে আমার প্রভু হন, তাহলে নিশ্চিতই আমাকে কৃপা করার জন্য আগমন করবেন। এভাবে অদ্বৈত প্রভু আনন্দে হুঙ্কার করলে ভক্তগণ হরি হরি বলে জয়ধ্বনি করলেন। অতঃপর সকল ভক্তগণ অদ্বৈত প্রভুকে প্রণাম করে কৃষ্ণ স্মরণ করতে করতে গমন করলেন। এই অদ্বৈত আচার্য এই কথা সেই ভক্তদেরকে জানালেন, তেমনি মহাপ্রভু স্বয়ং যে কৃষ্ণ অদ্বৈত আচার্যের মাধ্যমে আরো ভক্তদেরকে জানাতে চেয়েছেন। তো মহাপ্রভু তিনি অনেক বৈষ্ণব সেবার আদর্শ, শিক্ষা দিয়েছেন গৃহস্থের লীলাতে। খুব সুন্দর সুন্দর কথা আছে চৈতন্য ভাগবতে মধ্যে লীলায়। শ্রীমন মহাপ্রভু সাধক ভক্তের ভাব অঙ্গীকার করে বৈষ্ণব সেবার মহিমা ও আদর্শ জগতে প্রচার করেছেন। মহাপ্রভু স্বয়ং ভগবান, কিন্তু তিনি ঠিক সাধক ভক্তের ভাব অঙ্গীকার করেছেন। কিভাবে বৈষ্ণব সেবার মাধ্যমে আমরা নিজের জীবনকে সার্থক করতে পারি, সে আদর্শ মহিমা মহাপ্রভু নিজে প্রচার করেছেন। তিনি নিজে কিভাবে বৈষ্ণব সেবা করেছেন মধ্যলীলায় চৈতন্য ভাগবতের দ্বিতীয় পরিচ্ছেদে আপনারা পড়বেন, হ্যাঁ দেখবেন। তো সেখান থেকে আমরা কিছু শুনব। সংকীর্তন আরম্ভে মহাপ্রভু কোন বৈষ্ণবের সাথে সাক্ষাৎ হলেই মহাপ্রভু পরমাদরে তার সাথে সম্ভাষণ করতেন। তাহলে ভক্তার ভক্তকে দেখলে কি করা উচিত? মহাপ্রভু শিখাচ্ছেন সব, পরস্পর মধ্যে সম্ভাষণ করা উচিত, কিছু কথা বলা উচিত। এগুলা সব মহাপ্রভু নিজে শিখাচ্ছেন, আদর করে শিখাচ্ছে সম্ভাষণ। কিন্তু আমরা কোন ভক্তকে দেখে যেন নাক টিকিয়ে এদিক সেদিক না চলে আনন্দ করতে হবে, হাসতে হবে, প্রণাম করতে হবে, আদর করতে হবে এবং কিছু সম্ভাষণ করতে হবে। দেখা দেখলেই দূরে সরে গেলে হবে না, বুঝতে পারছেন? তাহলে অপরাধ হয়ে যাবে। সেজন্য মহাপ্রভুর বিলাতে এটি আমরা দেখছি। প্রাতকালে মহাপ্রভু যখন গঙ্গা স্নানে যেতেন তখন সে স্থানে সকল বৈষ্ণবের সাথে তার সাক্ষাৎ হত। মহাপ্রভু যখন প্রাতকালে গঙ্গা স্নানে ডেলি যেতেন, আর অনেক বৈষ্ণবেরও গঙ্গা স্নান করতে আসতো, তো দর্শন হতো। শিবাসাদি ভক্তগণকে দেখলে তিনি তাদের প্রণাম করে পদধূলি গ্রহণ করতেন। মহাপ্রভু শিবাস ঠাকুরকে দর্শন করে ওই গঙ্গা স্নানে দেখি প্রণাম করে আর পদধূলি নিতেন, এরকম। তার মহাপ্রভু কৃষ্ণ তিনি ভগবান নিজে শিখাচ্ছেন যে বৈষ্ণবদের পদধূলি নিতে হয়, এরকম শিখাচ্ছেন। তারাও অতিশয় কুণ্ঠিত হয়ে মহাপ্রভু হস্ত ধারণ করে নিরস্ত করে প্রাণ খুলে আশীর্বাদ করতেন। তারা প্রণাম করতে যেত কিন্তু মহাপ্রভুর হাত ধরে নিত সবাই, নিরস্ত করতো, না না আমাদের পায়ে হাত দিবে না, একজন বৈষ্ণব আর একজনকে হাত দিতে চায় না। তো ঠিক সেরকম শিবাস ঠাকুরও দেখাচ্ছেন, হ্যাঁ আমরা কি করি পাটা বাড়িয়ে দিই। তো সেজন্য অনেক সময় এখানে শিবাস ঠাকুর দেখাচ্ছেন তিনি মহাপ্রভু যখন পায়ে হাত দিতে যেতেন আর শিবাস ঠাকুর তার হাত ধরে নিতেন এবং নিরস্ত করতেন, বাধা দিতেন। তারাও অতিশয় কুণ্ঠিত হয়ে মহাপ্রভু হস্ত ধারণ করে নিরস্ত করে প্রাণ খুলে আশীর্বাদ করতেন। মহাপ্রভু ভক্তভাবের আবেশে ভক্তগণের চরণে প্রণাম করতেন। লীলা শক্তির প্রভাবে শ্রীবাসাদি ভক্তগণ তখন পর্যন্ত মহাপ্রভু স্বরূপ অনুভব পান নাই, তখনও এই মহাপ্রভু সম্বন্ধে বুঝতে পারেন না। পায়ে হাত দিয়ে দিত কিন্তু তারা নিরস্ত করত, তবু মহাপ্রভু পায়ে হাত দিয়ে চরণ ধুলে নিতেন বলছেন, কিন্তু ওনারা বাধা দিত তবু উনি নিতেন, নিয়ম নিতেন বৈষ্ণবদের। কিন্তু তখনও শ্রীবাস ঠাকুর এই মহাপ্রভু সম্বন্ধে তাদের অবগত হয়নি তখন পর্যন্ত যে কে। তো মহাপ্রভু এখানে বলা হচ্ছে তার লীলাশক্তির প্রভাবে, ভগবান তার লীলাশক্তির প্রভাবে যুগমায়া শক্তির প্রভাবে বুঝতে দেন না অনেক সময় এরকম। তাই তারা মহাপ্রভুকে জগত পিতা শ্রীকৃষ্ণের চরণে ভক্তি হোক বলে মহাপ্রভুকে আশীর্বাদও করতেন। মানে মহাপ্রভু স্বয়ং ভগবান আর তাদেরকে আশীর্বাদ করতেন কি না, তোমার কৃষ্ণে মতি হোক, জগৎ পিতা আছেন কৃষ্ণ, তোমার কৃষ্ণে ভক্তি হোক, কৃষ্ণে মতি হোক, এই বলে শিবাসাদি বৈষ্ণবেরা মহাপ্রভু যখন প্রণাম করতেন এই আশীর্বাদ করতেন। এটা নিয়ম, বৈষ্ণব কোনো ভক্ত অন্য কোনো ভক্ত যদি প্রণাম করে, ছোট ছেলেরা কেউ প্রণাম করে, গুরুমা বলছেন যারা দীক্ষাপ্রাপ্ত হয়েছে, বিশেষ করে গুরুমা যেটা বোধ কথা বলছেন যারা দীক্ষা পেয়েছেন তারা অন্যকে আশীর্বাদ করতে পারেন। কি বলে আশীর্বাদ করবেন? হ্যাঁ ধনে ধানে ভরা হয়ে যাক না, এই অনিত্য বস্তু আশীর্বাদ করবে না। ভক্তরা কি আশীর্বাদ করবে? কৃষ্ণে মতি অস্তু, আমার কোন যোগ্যতা নেই, গুরু মহারাজকে দেখি। কেউ বলে গুরু মহারাজ আশীর্বাদ করুন, গুরু মহারাজ বললেন মালা নিয়ে, আমার কোনো যোগ্যতা নেই, আমার গুরুদেব এই মালা দিয়েছেন, এই মালায় প্রভুপাদের শক্তি আছে, কৃষ্ণে মতি অস্তু। তার মানে গুরু মহারাজও শেখাচ্ছেন, গুরু মহারাজ কি শক্তি নেই, গুরু মহারাজ শক্তি আছে। তার মানে আমাদের শেখাচ্ছেন, আমরা যেন অভিমানী হয়ে শ্রেষ্ঠ বৈষ্ণব জ্ঞানে কাউকে আশীর্বাদ করে ভাবি না যে আমি খুব বড় বৈষ্ণব, আমি আশীর্বাদ করতে পারি, এই ভাবনা যেন আমাদের মধ্যে না আসে। এটা আমাদের ভক্তির অন্তরায় হয়ে যাবে, বাধা হবে। সেই জন্য গুরু বৈষ্ণবরা নিশ্চয় শিখান যে তারা মনে করেন যে না, প্রভুপাদ শ্রেষ্ঠ ব্যক্তি, তিনি বৈষ্ণব, তো আমরা ভক্তরা কেউ না, আমার গুরুদেব উনি বৈষ্ণব, উনি শক্তিশালী, তাই তার এই প্রদত্ত মালা তিনি কৃপা করেছেন, তো কৃষ্ণমূর্তি অস্তু, হ্যাঁ স্পর্শ করে কৃষ্ণমূর্তি অস্তু, এটা গুরু মহারাজ বলছেন, এরকম তোমরা বলতে পারো। তো ভক্তরা এরকমই যেন করে, কিন্তু নিজেকে যেন শ্রেষ্ঠ জ্ঞান না করে, আমি বড় বৈষ্ণব, হ্যাঁ আমি আশীর্বাদ করবো, এরকম ভাবনা যেন না নেয়। তো এভাবে শিবাস ঠাকুররা বৈষ্ণবেরা তারা মহাপ্রভুকে আশীর্বাদ করবে, তোমার হৌক ভক্তি কৃষ্ণের চরণে, মুখে কৃষ্ণ বল কৃষ্ণ সুনহ শ্রবণে, কৃষ্ণ ভজিলে সেবা সব সত্য হয়, না ভজিলে কৃষ্ণ বাপ বিদ্যা কিছু নয়, কৃষ্ণ সে জগত পিতা কৃষ্ণ সে জীবন, দৃঢ় করি ভজবাপ কৃষ্ণের চরণ, তোমরা যে কর সত্য করি আশীর্বাদ, তোমরা বা কেনে অন্য করিবা প্রসাদ, তোমরা যে পার কৃষ্ণ ভজন দিবারে, দাসে সেবিলে সে কৃষ্ণ অনুগ্রহ করে, তোমরা সে আমারে শিখাও বিষ্ণু ধর্ম, তেই বুঝি আমার উত্তম আছে কর্ম। মহাপ্রভু এটা পরে শিবাস ঠাকুরকে শুনিয়ে দিলেন, মহাপ্রভু কি শোনালেন যে তোমরা যে কর সত্য করি আশীর্বাদ, তোমরা বা কেনে অন্য করিবা প্রসাদ, তোমরা যে পার কৃষ্ণ ভজন দিবারে, দাসে সেবিলে সে কৃষ্ণ অনুগ্রহ করে। জয় মহাপ্রভু রাধা কানাইলাল কি। এখানে আশীর্বাদ বাক্য শ্রবণ করে মহাপ্রভু মনে বড়ই আনন্দ হলো, মনের আনন্দে তিনি সকলের প্রতি শুভ দৃষ্টিপাত করে তাদের মনসন্তুষ্টির জন্য বিনীতভাবে বললেন, তোমরা আমাকে কৃষ্ণ ভজনের জন্য বাস্তব আশীর্বাদ করেছ, তোমরাই আমাকে কৃষ্ণ ভজনের জন্য বুদ্ধি দিতে পারো। আমরা বললাম যে বৈষ্ণব বন্দনা গান করে, হ্যাঁ কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। কে গাইছে এটা? ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন, কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে, তাই ভাই তব পাছে পাছে। তার মানে বৈষ্ণবেরা আশীর্বাদ করতে পারেন, কৃষ্ণ দান করতে পারেন, এই জন্য মহাপ্রভু এই কথা বলছেন এখানে। তার মানে এই জন্য আমরা বৈষ্ণবদের প্রতি কতটা অনুরক্ত হওয়া উচিত, মানে তাদের কাছে কৃষ্ণ ধন আছে, তারা কৃষ্ণ সেবা করেন বলে, তার মানে আমরা চিনতে পারি না, আমরা নিজেদের মতোই ভাবিনি, ও উনি তিলকমালা পড়েছেন আমিও তিলকমালা পড়েছি, হ্যাঁ উনি বৈষ্ণব আমিও বৈষ্ণব, কিন্তু ভক্তরা সবসময় অন্য ভক্তকে শ্রেষ্ঠ বলে ভাবছে, তার কাছে কার কাছে কি আছে, কি সে কিরকম ভজন করে আমার জানা আছে, আপনি কিরকম ভজন করে আমার জানা নেই, তো তাকে হেয় আমি করতে যাবো কেন, আমি তাকে নিচু করবো কেন, তার বদনাম করতে যাবো কেন, আমাদের জানার নেই, আমি নিজে জানি না আপনি কি রকম ভগবানের সেবা করেন ভজন করেন, তা আমি আপনার যদি হেয় করে দিই তাহলে আমার তো অপরাধ হয়ে যাবে। তো সেজন্য ভক্ত আরেক ভক্তকে হেয়ত্ব প্রতিপন্ন করবে না, তার গুণগান করবে, হ্যাঁ তাকে সর্বদা প্রশংসা করবে, ছাড়া অন্য কিছু করবে না। তো এইরকম ভাব যদি আমাদের মধ্যে জাগ্রত হবে তাহলে একদিন আমরা বৈষ্ণব জগতে প্রসিদ্ধি লাভ করবো, কৃষ্ণ কৃপা লাভ করতে পারবো। এই জন্য মহাপ্রভু এইরকম ভাবে শিখাচ্ছেন, গ্রন্থ অধ্যয়ন করা সাধু সঙ্গে উদ্দেশ্য হচ্ছে এই জ্ঞান অর্জন করে সেই মতো আচরণ করতে শিখা। তোমরা আমাকে কৃষ্ণ ভজনের জন্য বাস্তব আশীর্বাদ করেছো, তোমরাই আমাকে কৃষ্ণ ভজনের জন্য বুদ্ধি দিতে পারো, তোমরা যে আমাকে কৃষ্ণ সেবার জন্য উপদেশ প্রদান করেছো তাতে আমি বুঝতে পেরেছি যে আমার পূর্বজন্মের স্বীকৃতি রয়েছে, আর এই জন্যই তোমাদের নিকটে এই শিক্ষা লাভের সৌভাগ্য আমার হয়েছে। হ্যাঁ, এটা যেটা আমরা এখন শুনলাম। এইরূপ উক্তি করে মহাপ্রভু সকল চরণে ধরতে যান, স্নানকালে কোন বৈষ্ণবের বস্ত্র তিনি নিঙ্গিড়িয়ে দেন। দেখুন, হ্যাঁ মানে বৈষ্ণব স্নান করছে সবাই, কেউ বৈষ্ণবদের কাপড়টা নিয়ে নিয়ে নিজে কাপড়টাকে নিঙ্গিয়ে দিতেন, জল নিঙ্গিয়ে দিতেন, বৈষ্ণবের বস্ত্র হাতে তুলে দেন। শুকনো বস্ত্র রয়েছে যখন জল থেকে উঠে আসছে, আর শুকনো বস্ত্রটা নিয়ে সেই বৈষ্ণবকে দিয়ে দিতেন। এ আপনার কিভাবে বৈষ্ণব সেবা করতেন দেখুন। আর কারো হাতে কুশ ও গঙ্গা মাটি তুলে দিতেন, কেউ গঙ্গা মাটি মাখবে হ্যাঁ গঙ্গার জলে, বা গঙ্গা মাটি নিয়ে তিলক করবে, মাটি নিয়ে সে হাতে ধরতেন, এই যে তিলক করুন গঙ্গা মাটি দিয়ে। হ্যাঁ, তখন কিরকম শিখাচ্ছেন দেখুন। কারো বা ফুলের ঝুড়ি বহন করে তার গৃহে নিয়ে যেতেন, কেউ ফুল তুলে নিয়ে যেতে পারছে না, মহাপ্রভু নিজে মাথায় করে নিয়ে দিয়ে যেতেন বাড়ি থেকে। নিমাই পণ্ডিতের এই প্রকার দুরাবস্থা কেন হলো, এমন দৈন্য দশা কেন হলো, এই প্রকার দর্শন করে সকলে লজ্জিত হন। তারা হা হায় করে বলেন, কি করি কি করে বলে তাকে অনুচিত দাস্য কর্ম হতে নিবৃত্ত করেন। যে এরকম দাসের কাজ করছে পণ্ডিত, বড় পণ্ডিত ছিল এত দিন আগে, তো কি বলেন সবাইকে পরীক্ষা করত, পাণ্ডিত্য ছিল, সবাই ভয় পেত। হ্যাঁ, কিন্তু এখন এত দিন হয়ে গেল, হ্যাঁ তাই নিবৃত্ত করতে পারছে না, এ দাস দাসের কাজ করছে। নিমাই পণ্ডিত এমন হয়ে গেল, কি করি কি করে বলে ভক্তরা সবাই চিন্তা করত। তো দেখুন, শ্রীমান মহাপ্রভু সেবকের ন্যায় নিজে তার ভক্তদের পরিচর্যা সেবা করেন। ভক্ত সেবায় ভক্তবৎসল ভগবান অধিক আনন্দ পান। আনুষঙ্গিকভাবে ভক্ত সেবার মাহাত্ম্য আবশ্যকতা তিনিও জানতেন, জীবকে শিক্ষা প্রদান করেন। মহাপ্রভু জানেন না, তা আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বৈষ্ণব সেবার মধ্যে কি আনন্দ আছে, কি ফল আছে, তাই মহাপ্রভু নিজে আচরণ করে শিখাচ্ছেন। মহাপ্রভু সাজি ধুতি প্রভৃতি প্রতিদিন বহন করে দাস্যভাবে আপন ভক্তের সেবা করে বৈষ্ণব সেবার আদর্শ, বৈষ্ণব সেবার মহিমা সকলকে শিক্ষা দিলেন। মহাপ্রভু এই প্রকার দাস্যভাব ও বিনয় দৈন্যভাব দর্শন করে অকপট ভাবে বৈষ্ণবগণ প্রাণ ভরে তাকে আশীর্বাদ করতেন, খুব আশীর্বাদ করতেন। কি বলে, ভজ কৃষ্ণ স্মর কৃষ্ণ শোন কৃষ্ণ নাম, কৃষ্ণ হও সবার জীবন ধন প্রাণ, বলো হো কৃষ্ণ হও কৃষ্ণ দাস, তোমার হৃদয়ে হও কৃষ্ণের প্রকাশ, কৃষ্ণ বই আর নাহি স্পুরুক তোমার, তোমা হইতে দুঃখ যাও আমা সভাতার, যে যে অজ্ঞ জন সব কীর্তনের হাসে, তোমা হইতে তাহারা ডুবুক কৃষ্ণ রসে, যেন তুমি শাস্ত্রে সিনিলে সংসার, তেন কৃষ্ণ ভজি করো পাশণ্ডি সংহার, তোমার প্রসাদে যেন আমরা সকল সুখে কৃষ্ণ গাই নাচি হইয়া বিহব। এভাবে ব্রাহ্মণ বৈষ্ণব অন্যান্য ভক্তরা মহাপ্রভুকে আশীর্বাদ করছে, কত সুন্দর সুন্দর কথা রয়েছে। চিরঞ্জীব হও তুমি লহ কৃষ্ণ নাম, তোমা হতে ব্যক্ত হও কৃষ্ণ গুণ দাম, এরকম মহাপ্রভুকে সবাই আশীর্বাদ করে বলছে তোমার দ্বারাই যেন কৃষ্ণ নাম প্রচার হয়, পাশণ্ডীরা যারা কৃষ্ণ নাম করে না তোমার কৃপায় যেন, তোমার মুখে শ্রবণ করে তারা যেন মুক্ত হয়। আসলে মহাপ্রভু এসব তাদের মুখেই বলাচ্ছেন, মহাপ্রভুর দ্বারাই তো সব হবে সম্ভব, কিন্তু এই যে বৈষ্ণবদের আশীর্বাদ হলেই এটা সম্ভব সেটাই বোঝানো হচ্ছে। তো সেটাই আমাদের জানতে হবে। এখানে বলা আছে, ভক্ত আশীর্বাদ প্রভু শিরে করিল, ভক্ত আশীর্বাদে সে কৃষ্ণেতে ভক্তি হয়। তো ভক্ত আশীর্বাদ না হলে কৃষ্ণ ভক্তি আমাদের কোনোদিন হবে না, এটা আমাদেরকে জানতে হবে। শুনিয়া ভক্তের দুঃখ প্রভু বিশ্বম্ভর, প্রকাশ হইতে চিত্ত হইল সত্য, সেবক করিয়া মরে সবেই জানিবা, এই বড় মরে কভু না পরিহরিবা। মহাপ্রভু এভাবে ভক্ত রূপে প্রার্থনা করে সকল ভক্তদের শ্রী চরণ ধুলে গ্রহণ করলেন, আর সকল ভক্তগণ মহাপ্রভুকে বহুতর আশীর্বাদ করলেন। জীবের মঙ্গলের জন্য তিনি এই দাস ভাব স্বীকার করে লোকশিক্ষা দিলেন। বৈষ্ণবের সেবা প্রভু করিয়া আপনে সভারে শিখায় গৌরচন্দ্র ভগবানে। এভাবে মহাপ্রভু সবাইকে বৈষ্ণব সেবা শিখালেন। তো পরে আমরা শুনব মহাপ্রভু কিভাবে আত্মপ্রকাশ করলেন, তার সূচনা হলো, সচিমাতা কিভাবে তার চিন্তিত হয়ে পড়লেন, এই মহাপ্রভুর কৃষ্ণ নামে বিহ্বল হয়ে প্রেমে পাগল হয়ে যাচ্ছেন, সচিমাতা কিরকম চিন্তিত হচ্ছেন। পরে আমরা আরতি হবে, এখন আরতি শুনব, ঠিক আছে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। জয় স্বরূপাতি গৌতমানন্দে। এটা পড়ছি কেন না, মহাপ্রভু যে গয়ায় এসেছিলেন, এখানে এই কানাই নার্সালায় যে কৃষ্ণের সাক্ষাৎ করেছিলেন, সে কথাগুলি এই প্রসঙ্গের মাধ্যমে মহাপ্রভু শ্রীবাসঙ্গনে বা অন্যান্য সব ভক্তদের গোষ্ঠী নিয়ে তিনি কিভাবে কৃষ্ণ বিহ্বল হয়েছিলেন, যে সেই কথাগুলি প্রকাশ করবেন, যে কানাই নার্সালার কথা ওখানে আসবে। তাই আমরা সিরিয়ালি একটু শুনে যাচ্ছি মহাপ্রভুর কথা, ঠিক আছে? হরে কৃষ্ণ। এখন তুলসী আরতি কেউ গান করুন, পূজারি মহাশয় আসুন, তুলসী আরতি করুন। উত্তরে পড়ে গেছে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ হরি বল, হরে কৃষ্ণ। এটা কি হলো বন্ধ হয়ে গেল? হরে কৃষ্ণ হরি বল, সবাই আসুন। প্রাণ জীবন প্রভু, বহু সুন্দর প্রভু, হরে কৃষ্ণ।